তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মুবারাকা, 200 বার দুরূদ শরীফের মাধ্যমে 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই সংক্ষিপ্ত সময়ের আমল আর ইখলাসের সাথে আমল, নবীর প্রতি ভালোবাসা আর মহাব্বত রেখে এই আমলটুকু যদি করতে পারে কোনো ব্যক্তি, তার জন্যই রয়েছে এই সুসংবাদ। তো আমরা যেন আমাদের সময়কে কাজে লাগাই, যখনই অবসর সময় পাই গল্প গুজবে আড্ডায় না বসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি পরিমাণে আমরা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপরে হামদে বারি তাআলা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য একটি বিষয় আমরা রেখে থাকি। চেষ্টা করি আমরা সবসময় ভিন্ন ভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আজকে একটি বিষয় রেখেছি, নেকির দাওয়াত দিব, কিছু ভালো কথা আপনাদেরকে শোনাব। আজকের বিষয় থেকে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু আমাদের জানা হবে, শিখতে পারবো, শিখবো, জানবো। আমার নিজের সম্পর্কে, আমার ব্যক্তি সম্পর্কে আমি জানতে পারবো আজকের অনুষ্ঠান থেকে। আমাদের উদ্দেশ্য কি আর আমি কেন, আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে, আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার অবস্থা কি হবে, এ সকল বিষয়গুলো নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করব। বিষয় কি রেখেছি জানাবো আপনাদেরকে। এর পূর্বে অনুষ্ঠানের শুরুতেই আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য তেলাওয়াত করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে মনোযোগের সাথে তেলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَلْهَاكُمُ التَّكَاثُرُ حَتَّى زُرْتُمُ الْمَقَابِرُ ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا
মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের সামনে বসে কোরআনে পাকের তেলাওয়াত শোনা, এটাও ভাগ্যের বিষয়। কত মানুষ আছে নিজের সময়কে হয়তো কাজের মধ্যে নিজে ব্যস্ত হয়ে যায়, বা হারাম শুনে অর্থাৎ গান বাজনা শুনে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মোবারাকার মধ্যে অর্থাৎ বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি নকল করা হয়েছে। যখন কোনো ব্যক্তি কাউকে ডাক দেয় বা আহ্বান করে, একজন মানুষ অপর মানুষকে যখন আহ্বান করে সে শুনতে পায়, তার আহ্বানে সাড়া দেয়, তার ডাকে সাড়া দেয়, ছোট হোক বা বড় হোক সবার ডাকেই মানুষ সাড়া দেয়। শত্রুও যদি এসে তাকে নাম ধরে ডাকে বা তাকে আহ্বান করে, শত্রুর ডাকেও কিন্তু মানুষ সাড়া দেয়। সে চিন্তা করে, যাকে এতদিন পর্যন্ত তার সাথে ঝগড়া ফ্যাচাদ ছিল বা অমিল ছিল, তর্ক বিতর্ক হয়েছিল, আজ সে নিজে এসে আমাকে ডাকছে, তার ডাকে সাড়া দেই, এটা মানবতা, এটা আমার দায়িত্ব। যখন সে আমার কাছে এসেছে হয়তোবা ক্ষমা চাওয়ার জন্য, না হয়তো কোনো প্রয়োজনে, না হয়তো সে তার ভুল বুঝতে পারছে, এভাবে করে মানুষটা ওটাকে মেনে নেয় যে হ্যাঁ আমি তার ডাকে সাড়া দিব। শত্রু হলেও, আপন ব্যক্তি পাড়া প্রতিবেশী সে তো ভিন্ন এক বিষয়, শত্রুও যদি কাউকে আহ্বান করে তার শত্রুর কথায়ও তারা ডাকে সাড়া দেয়। কিন্তু মানুষ, এক প্রকারের মানুষ আছে যারা শতবার আহ্বান করে, ডাকে, নসিহত করে, কিন্তু সে কথাগুলো আমরা শুনি না। আমাদের এমন কান নেই যে আমরা তাদের কথা শুনব। হয়তোবা নিজ হাতে কত মানুষকে আমরা নিয়ে গেছি তার চিরস্থায়ী ঠিকানাতে, আর সেই মানুষটাই যাওয়ার সময় আমাকে অনেক কথা শুনিয়ে গেছে, কিন্তু আমরা তার কথাগুলো শুনিনি। তার প্রতি আমাদের যে দায়িত্ব, শেষ দায়িত্বটা পালন করতে গিয়ে আমরা এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তার আহ্বান আমরা শুনতে চাইনি, তার কথাগুলো আমরা শুনতে পারিনি, তার কথা শুনে আমরা কাজ করতে পারিনি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো লাশ, কোনো মৃত ব্যক্তিকে কেউ কবরস্থানের দিকে নিয়ে যায়, বহন করে, তাকে খাটের উপর রেখে এরপরে কবরস্থানের দিকে নিয়ে যায়, ওই ব্যক্তি যদি জান্নাতি হয় তবে সে ওই বহনকারী ব্যক্তিদেরকে এভাবে আহ্বান করে যে তোমরা তাড়াতাড়ি আমাকে জান্নাতের দিকে নিয়ে যাও, দেরি কেন করছো, দেরি করা সম্ভব হবে না, আমাকে যত পারো তাড়াতাড়ি আমাকে জান্নাতে নিয়ে যাও। অর্থাৎ তাকে যখন দাফন করা হবে তো সে দুনিয়া থেকে বিদায় নিল, জান্নাতে পৌঁছে যাবে। যদি নেককার হয়, মুমিন হয়, ইমানদার হয়, আমলদার হয়, তো সে আহ্বান করে এভাবে, তাড়াতাড়ি করো আমাকে জান্নাতে পৌঁছে দাও, জান্নাতে নিয়ে যাও আমাকে। আর যদি সে ব্যক্তি গুনাহগার হয় তবে সে খুব করুণা করে আর খুব অনুরোধ করতে থাকে, আমাকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, তোমরা যেদিকে আমাকে নিয়ে যাচ্ছ আমি দেখছি সেদিকে জাহান্নাম, ওদিকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, তোমরা এগুলো কি করছো। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যদি এই আহ্বানগুলো পৃথিবীর কোনো মানুষ শুনত তবে তারা বেহুশ হয়ে যেত, তাদের হুশ থাকতো না, হয়তো বা তারা জমিনে পরে ছটফট করতে করতে তারা মারা যেত। ওই ব্যক্তিদের, ওই লাশ, ওই মৃত্যু ব্যক্তিদের আহ্বান যদি তারা শুনতে পারত নিজ কানে, কিন্তু সেই ক্ষমতা মানুষের নেই, মানুষ শুনে না। মানুষ ব্যতীত সব সৃষ্টিকুল তাদের আহ্বানগুলো শুনে, অর্থাৎ মৃত্যু ব্যক্তির আহ্বান সৃষ্টির সবাই শুনে, শুধু মানুষ ব্যতীত। এরকমের হাজারো নসিহত, হাজারো উপদেশ হাদিসে মোবারাকার মধ্যে, কোরআনে পাকের মধ্যে আর কিতাবাদির মধ্যে রয়েছে, মৃত্যু ব্যক্তি জীবিতদেরকে আহ্বান করে। আর আজকের বিষয় রেখেছি দর্শক শ্রোতা, মৃত্যু ব্যক্তির আহ্বান। যদি আমরা অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকি অনুষ্ঠানে, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা আমি ব্যক্তি হিসাবে আমার হুশ ফিরে আসবে, যে আমার নিজ হাতে তো আমি কত মানুষকে দাফন করেছি, কত মানুষকে গোসল করিয়েছি, কত মানুষকে কাফন পরিয়েছি, তারা আমাকে কি আহ্বান করেছে নিজ কানে একবার শুনিও নাই, আর তা ভাবিও নাই, আর কখনো কোনো কিতাব থেকে জানারও চেষ্টাও করিনি, একজন মৃত্যু ব্যক্তি জীবিতদের জন্য কি কি আহ্বান করে। আপনি তাকে কাফন পরাতে যাবেন, ওই সময় আপনাকে আহ্বান করবে, আপনি দাফন করতে যাবেন তখনও আহ্বান করবে, মৃত্যু ব্যক্তির গোসল দিতে যাবেন তখনও আপনাকে আহ্বান করে, কিছু না কিছু বলে, কিছু না কিছু সংবাদ উপদেশ আপনাকে দিচ্ছে, কিন্তু আমরা তা বোঝার চেষ্টা করিনি, কখনো জানার চেষ্টা করিনি। আমরা ইনশাআল্লাহ তাআলা এ বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করার, নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী মিরাজ আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, বিষয়গুলো শুনবো তার থেকে ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে একটি হামদে বাড়ি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله 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 Allah 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 Ya Ilahi Shada Ya Mi Tumar Da সঙ্গ চাই, ইয়া ইলাহি সদায়ামি তোমার দানের সঙ্গ চাই, মুশকিলেতে পড়লে তখন আসন কারীর সঙ্গ চাই, মুশকিলেতে পড়লে তখন আসন কারীর সঙ্গ চাই। আল্লাহ 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 ভুলতে চাই আমি মরণের যন্ত্রণা মোস্তফারি চেহারার দিদার লাভের সঙ্গ চাই ইয়া ইলাহি আধার গোরে আসবে যখন কঠিন রাত ইয়া ইলাহি আধার গোরে আসবে যখন কঠিন রাত তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই আল্লাহ 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 ইয়া ইলাহি রোজ হাশরে পড়বে যখন দারুন শোর নিরাপত্তা শান্তি দাতা প্রিয় নবীর সঙ্গ চাই ইয়া ইলাহি কৃষ্ণ জিহে বাজখন হইবে বেরিয়া ইলাহি দরুন তৃষ্ণ জিহে বাজখন হইবে বের আবে কৌসার পাওয়ার তরে মহান দাতার সঙ্গ চাই আবে কৌসার পাওয়ার তরে মহান দাতার সঙ্গ চাই আল্লাহ 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 ইয়া ইলাহি হাশর তাপে শরীর যখন কলুষিত প্রিয় নবীর অচল তলের শীতল হওয়ার সঙ্গ চাই ইয়া ইলাহি কদব যখন আমল নামা পাঠ করে ইয়া ইলাহি কদব যখন আমল নামা পাঠ করে শফাআতের আশায় তখন মুরতাজারি সঙ্গ চাই শফাআতের আশায় তখন মুরতাজারি সঙ্গ চাই আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ তালার দয়া যেন এমন হয় আমাদের প্রতি, আমলনামা পাঠ করতে দেওয়া হলে যেন ডান হাতে দেওয়া হয় আর খুব সহজেই যেন নিজের আমলনামা পাঠ করে শোনাতে পারি। আমলনামা পাঠ করতে গিয়ে যেন লজ্জায় পড়তে না হয়, কান্না করতে না হয়। আল্লাহ যেন এতটুকু দয়া আমাদের প্রতি করে, আমলনামা পাঠ করতে গিয়ে যেন আমাদের কান্না করতে না হয়। মিরাজ ভাই আমাদের সাথে রয়েছেন। আজকের যে বিষয় আমরা নিয়েছি, কবরবাসীদের আহ্বান, মৃত্যু ব্যক্তির আহ্বান, যিনি আমাদের থেকে বিদায় নিচ্ছেন তার কিছু নসিহত আমাদের জন্য রয়েছে, এ বিষয় কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, তো সর্বপ্রথম একটি আপনার বুজুর্গানি দিনের বাণী যা তানবিহুল গাফিলিন এর আপনার 51 নং পৃষ্ঠায় আফকি আবুল্লাহ সামারগান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি বর্ণনা করে যে প্রতিদিন কবর একটা মানুষকে 5 বার আহ্বান করে।
আহা,
তো সর্বপ্রথম যখন আহ্বান করে কবর বলে, হে মানব, তুমি আমার পেটে চলাফেরা করছো অথচ তুমি আমাকে ভুলে গিয়েছো এবং তোমার আসল ঠিকানা হলো আমার নিকট। এটা কিন্তু বাস্তবতা, আমরা যেই অবস্থায় থাকি না কেন আমাদের শেষ ঠিকানা কোথায়? কবর। তো নাম্বার 2 হলো বলে, হে মানুষ, তুমি আমার উপর ভালো ভালো খাচ্ছ এবং অচিরেই তুমি আমার পেটের মধ্যে কীট পতঙ্গের খাবার হয়ে যাবে, পোকামাকড়ের খাবার হয়ে যাবে। আর নাম্বার 3 বলে, হে মানব, তুমি আমার উপর হাসছ, অতি শীঘ্রই তুমি আমার ভিতরে সে কান্না করবে,
কাঁদতে হবে তোমাকে।
আল্লাহ। আর নাম্বার 4 হলো, হে মানব, তুমি আমার পেটের উপর আনন্দ করছো, অচিরেই তুমি বিপদগ্রস্ত হবে আমার পেটে। আর নাম্বার 5 হলো, হে মানুষ, তুমি আমার পেটের উপর গুনাহ করছো, অচিরেই তুমি আমার ভিতরে সে শাস্তি কি উপলব্ধি বা শাস্তি পাবে তুমি
পাবে।
তো এই বিষয়গুলো থেকে আসল জাকির ভাই বলাইছে, ওলামা একরাম এভাবে বর্ণনা করে যে মৃত ব্যক্তি যখন সে দুনিয়া থেকে চলে যায়, সে আমাদের নিকট আপনার নিঃশব মুবাল্লিকের ভূমিকা পালন করে, তার যেন প্রতিটা কাজ আমাদের জন্য শিক্ষণীয়। আজকে আমরা যার গোসল করাচ্ছি, যাকে গোসল দিচ্ছি, এটাই আমরা যিনি এটাকে স্মরণ করি, ওলামা একরাম বলে তার প্রতিটা কাজকে আমরা অনুসরণ করে নিই, কেননা আমাদেরও সামনে এমন একটা দিন, হয়তো সে আজকে গেছে, আগামীকাল আমি যাব, পরশু। এইভাবে দুনিয়ার রীতি প্রতি সেকেন্ডে একজন কোনো মানুষ মারা যায়, প্রতি দুনিয়ার কোনো না কোনো জায়গায় প্রতি সেকেন্ডে একজনের মৃত্যু হয়ে যায়। তো হতে পারে আগামীকাল এমন সময় বা আগামীকাল যে ঘণ্টা আসতেছে ওই ঘণ্টায় আমারও মৃত্যু হয়ে যেতে পারে,
আমার জন্য সেই সংবাদটা চলে আসতে পারে, ইসরাইল আমার দরজায় সর্বক্ষণ করা নাড়ছে, কখন আসবে কেউই
বলতে
জানে না। মিরাজ ভাই, আমার এতটুকু আমি বুঝি যে একজন ব্যক্তি হঠাৎ করে বলল আমার বুকে ব্যথা শুরু হয়েছে, জানি না কেন ব্যথাটা শুরু হয়েছে, বুকে ব্যথা শুরু হলো, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, আর হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে সে জীবিত আর ফিরতে পারেনি। এরপর থেকে নিয়ে দাফন করা পর্যন্ত, কবরে রাখা পর্যন্ত প্রতিটা মুহূর্তই কিন্তু আমার জন্য
নসিহত,
জানি না এই বুকের ব্যথাটা আমারও কখনো না কখনো উঠে যেতে পারে। এটা একটা বুকের ব্যথা, এটা একটা মৃত্যুর একটা বাহানা, মৃত্যুর একটা বাহানা বা একটা ওসিলা কি, হ্যাঁ বুকের ব্যথা উঠার কারণেই, বুকের ব্যথার কারণেই লোকটা মারা গেছে, ওসিলা এটা। আজরাইল তো চলেই আসছে, এখন তাকে যেতে হবে। তো এই যে বললাম শুধু আমার বুকে ব্যথা, এরপর আমার আপন জন যারা ছিল তারা হসপিটালে নিয়ে গেল, লাশ ঘরে ফিরলো, দাফন কাফন হয়ে গেল, এ পুরো টাইমটাই যেন জীবিত ব্যক্তিদের জন্য এক সংবাদ, হ্যাঁ এক আহ্বান, এক উপদেশ, আমাদের জন্য এক শিখার বিষয়, কখন কে কিভাবে কোথায় কখন যে মারা যাবো এটা কেউ বলতে পারি না। আর এই ব্যক্তিদের থেকে যাদেরকে আমরা দাফন করি, যাদেরকে আমরা গোসল করাই, যাদের কাফন পরাই, যাদের জানাজায় অংশগ্রহণ করি, প্রতিটা লাশ থেকেই, প্রতিটা মৃত্যু ব্যক্তি থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত কি আমরাও এই পথের পথিক, আসছি এই পথ দিয়ে, তাদের মতো তারাও যেই পথে এসেছে আমিও সেই পথ দিয়েই এসেছিলাম।
কেননা জাকিরবা, যদি আমরা এই বিষয়ে একটু দেখি, আমির আহলে সুন্নাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, তো আমাদের যে কবরের রিসালা নামক জগৎ বিখ্যাত এক রিসালা, আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ কেউ যদি এই রিসালা অধ্যয়ন করে, তো আসলে মৃত ব্যক্তি অসহায়ত্বের মধ্যে এই হাদিসে পাকটা বর্ণনা করা হয় যে যখন কেউ মারা যায়, তো হাদিসে পাকের খোলাসা হলো তখন মৃত ব্যক্তি অর্থাৎ যিনি গোসল দেয় তাকে এভাবে আহ্বান করে, আল্লাহর শপথ তুমি আমার সাথে নম্রতা প্রদর্শন করো, অর্থাৎ প্রতিটা কাজকে, অর্থাৎ আমরা এর থেকে আমরা নিজেরা কী শিক্ষা নেই, যে এর থেকে আমরাও কি যখন আমরা মারা যাবো, তো আমরা অনেক সময় মনে করি যে মানুষ হয়তো মারা যায় তো গেছে আর কোনো কিছু নাই, না এর থেকে যে মৃত ব্যক্তি আমাদেরকে কত দিক থেকে আহ্বান করে, হয়তো আমাদের ওই শিক্ষা নেই, এর জন্য হয়তো আমরা ওই বুঝগুলো আমাদের মধ্যে আসে না, কিন্তু উলামা একরাম এবং যারা বিভিন্ন ফুকা একরাম, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান, তারা এই বিষয় থেকে তারা কি শিক্ষা নিত। একবার হযরতে সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কোনো এক কবরস্থানে তাশরিফ নিয়ে গেলেন, তো যাওয়ার পরে তিনি কবরবাসীদেরকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, যখন সালাম করলেন কবরবাসীরাও তার সালামের উত্তর প্রদান করলেন, তখন বলল হে কবরবাসী, তোমরা কি তোমাদের পয়গাম তোমাদের সংবাদ দেবে, না আমি তোমাদেরকে তোমাদের রাখা যে বিষয়গুলো তোমরা যাওয়ার পরে
তোমরা যা রেখে গিয়েছো
যে এই সুসংবাদ দেব তোমাদেরকে। তখন কবরবাসীরা বলতে লাগলো হে আমির মুমিনিন, আপনি দুনিয়ার অবস্থা অর্থাৎ আমরা যা রেখে গিয়েছি তার সংবাদ দিন। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে হে কবরবাসী, তোমরা যে বাসস্থান, তোমাদের যে বাড়ি ছিল এটা নতুনভাবে এখন আবাদ হয়ে গিয়েছে, এবং তোমাদের সন্তানগুলো এতিম হয়ে গিয়েছে, এবং তোমাদের বিবিগুলো নতুন কি শাদী তাদের ব্যবস্থা, হ্যাঁ তাদের শাদী হয়ে গিয়েছে, এখন বলো তোমাদের সংবাদ কি। তখন ওই মৃত ব্যক্তিরা কবর থেকে এভাবে আহ্বান করতে লাগলো হে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যে নেক আমল করেছি আল্লাহ তাআলা এর প্রতিদান আমাদেরকে দান করেছে, আমাদের শরীরের এক হাড় থেকে আরেক হাড় পৃথক হয়ে গিয়েছে, এবং আমাদের মাংসগুলো মাটিতে খেয়ে নিয়েছে, অর্থাৎ এই যে বিষয়গুলো আমাদের মাঝে আমরা হাজারো মানুষকে দেখি, আমাদের সমাজের মধ্যে অনেক সময় তেমন হয় যে বাচ্চা হওয়ার পরে আবার মারা যায়, আবার অনেকে মার পেট থেকে আপনার মৃত অবস্থায় বের হয়, তো আমরা এগুলো কি আমাদের জন্য সবুক শিক্ষা না? অবশ্যই শিক্ষা, কিন্তু শয়তান আমাদেরকে বিভিন্নভাবে, আমরা হাজারো মানুষকে নিজে কবরে সাহিত্য করছি, আমরা নিজে নিজ হাতে কবরে মাটি দিছি, অথচ আমি এই মাটি থেকে কোনো কিছু শিক্ষা নিইনি,
সেখান থেকে কোনো শিক্ষা আমার অর্জন হয়নি। এমনও মানুষ আছে বাংলাদেশে যারা এই দায়িত্বগুলো পালন করে, যে কবরস্থানে কবর খনন করা, এরপরে দাফন করা, এরপর অনেক তো আছে আবার কবরস্থানে পাহারাও দেয়, দিন রাত সেখানেই থাকে, অনেক লোক এরকমের পাওয়া যায়। অনেক সময় অনেক এলাকাতে দেখা যায় গোর কমিটি নামে কিছু সদস্য আছে, সেখানে যুবকরাও আছে, বয়স্ক লোকও আছে, তো গোর কমিটি, অর্থাৎ গোর কমিটি মানে কবরস্থানের দায়িত্ব তারা পালন করে, কেউ আসলে কেউ মারা গেলে তাদের জন্য কবর খনন করে, হয়তোবা তারা তা হাদিয়ার বিনিময়ও করতে পারে, সঠিকভাবে জানা নেই। তবে আমি অনেক এলাকাতেই দেখেছি বড় কবরস্থান যেখানে আছে সেখানে একটা কমিটি বানানো আছে, এদেরকে এরা ওই কবরস্থানে যাদেরকে দাফন করা হয় তাদের ব্যাপারে তারা কাজ করে, কেউ গোসল করায়, আবার কেউ কবর খনন করে, কেউ দাফন করে, এভাবে করে। তো এরকমের এরকমের ব্যক্তি যারা আছে, যারা যাদের সম্পর্কটাই কবরস্থানের সাথে, তারা তো প্রতিদিন প্রতিদিনই দেখে কে আসতেছে, কে মারা গেছে, কে কাকে দাফন করা হচ্ছে, কার আমল কেমন ছিল, কোন ব্যক্তি কেমন ছিল। আমি এক জায়গাতে গেলাম মিরাজ ভাই, তো সেখানে ওই এলাকাতে গেলাম মাদানী কাজের উদ্দেশ্যেই। কিছুদিন যাওয়া আসা করতে করতে এক জায়গাতে ওই কবরস্থানের কমিটি যারা আছে, অর্থাৎ গোর কমিটি, সেখানে তারা এই কবর খনন করে, লাশ দাফন করে, তাদের নিজের দায়িত্বে, তারা ফ্রিতেই কাজ করে এগুলো, তো করা দরকার ফ্রিতেই, আর সেখান থেকে কিছু সবক অর্জন করাও আমাদের দরকার। যখন এই কাজটা টাকার বিনিময়ে হয়ে যায় দর্শক শ্রোতা, তখন সেখান থেকে সবক অর্জন হয় না, সেটা দায়িত্ব পালন হয় না, সেটা বিনিময় হয়ে গেছে। আর বিনিময় যেটা হয়ে যায় সেটার কাজও এমনই হয়, টাকার জন্য করছি, যতটুকু সম্ভব ততটুকু করছি, যা জানি তাই করছি, এর চাইতে বেশি জানারও প্রয়োজন মনে করে না, আর জানতে চেষ্টাও করে না, আর জানেও না, সঠিকটা বুঝেও না। যখন কোনো ব্যক্তি আল্লাহ তার রাসুলের জন্য কাউকে গোসল করাতে যাবে, কোনো লাশকে দাফন করাতে যাবে, তখন তার মনের মধ্যে এই ভয়টা কাজ করবে, একদিন আমাকেও কেউ না কেউ এভাবে গোসল করাবে, আমার হাত আছে, হাতের আগেও যেমন ছিল আমার হাত এখনও এমন এমনই আছে, কিন্তু আমার হাতটা আমি ধরে যে সোজা করব সেই শক্তিটা আমার কাছে নেই, অপর ব্যক্তি আমার হাত ধরে হাতটা সোজা করতে হয়, আমি তো সবসময় নিজেই গোসল করতাম, আজ কেউ না কেউ আমাকে গোসল করাচ্ছে। মিরাজ ভাই যেটা বললেন কি গোসল যাকে করাচ্ছি সেই ব্যক্তি আহ্বান করছে আমাকে, সাবধান ভাই, আমাকে একটু আস্তে, একটু ছোলোভাবে, একটু নরমভাবে আমাকে ধরো, স্পর্শ করো, আমার পুরো শরীরটা বিষ, শরীরটা ব্যথা, আমি নড়তে চড়তে পারছি না, আমার কষ্ট হয়, তুমি আমার শরীরে হাত রাখলে আমার কষ্ট হয়, আমি ব্যথা পাই, একটু আস্তে, একটু ভালোভাবে। কিতাবের মধ্যে, হাদিসে মোবারকের মধ্যে এই বিষয়টা আসছে মিরাজ ভাই, যে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার শরীরটা এত ব্যথা থাকে আর এত নরম থাকে, মনে হয় আজই কোনো শিশু দুনিয়াতে ভূমিষ্ঠ, অর্থাৎ জন্মগ্রহণ করেছে, এত নরম থাকে আর তার শরীর অনেক ব্যথা থাকে। তো আমার শক্তি থাকা সত্ত্বেও বা আমার হাত থাকা সত্ত্বেও আমি শক্তি প্রয়োগ করতে পারছি না, নিজের কাজ নিজে করতে পারছি না। যখন ওই এলাকায় গেলাম তো হঠাৎ করে ওই গোর কমিটি, কবরস্থানের কমিটি যারা, তাদের সাথে দেখা পরিচয় হলো। তো আমি তাদের দৃশ্যগুলো দেখলাম, যুবক বয়সের ছিল, 20 বছর, 30 বছর, 25 বছরের এরকমের, আবার বড়ও ছিল অনেকে। গোর কমিটি হওয়ার পরেও যারা মানুষকে শেষ শেষ কাজ কাজটা যেটা দায়িত্ব থাকে সেই সেই দায়িত্বটা পালন করে, অথচ তাদের মুখে দাঁড়িনি, নামাজেও তাদেরকে দেখা যায় না, ভালো কাজের মধ্যেও তারা নেই। আমি দেখে তো অবাক হয়ে গেলাম যে সবসময় আমাদের সম্পর্কই কবরস্থানের সাথে, প্রতিদিন তারা যায়, কবরস্থান পরিষ্কার করে, গেট বন্ধ করে, কেউ কোনো লাশ আসলে তাদের দাফন করে, কবরস্থানের উপরে আবার বাউন্ডারি দেয়, এরপরে জালি লাগায়, যত কাজ থাকে, এই যে 5-7 জন লোক যারা আছে তারা এই কাজের মধ্যেই নিযুক্ত। সারাটা দিন যদি আমি এই ঠিকানাটা, শেষ ঠিকানাটা এখান, এটা নিয়েই আমার চিন্তা ভাবনা, এটা নিয়েই আমার দিন রাত অতিবাহিত হয়, সেখান থেকেই আমি শিক্ষা গ্রহণ করতে পারি। তো আমরা কতটুকু অবহেলার মধ্যে নিজেকে রেখেছি, কতটা গুরুত্বহীন অবস্থায় আমি দুনিয়াতে বসবাস করছি, নিজের ব্যাপারেই নিজের চিন্তা ভাবনা নেই একেবারে। তো আহ্বান যে রয়েছে এই লাশ, এই মৃত্যু ব্যক্তি যে আমাদেরকে আহ্বান করছে, এখান থেকে আমাদের বোঝা উচিত, শেখা উচিত, যা হ্যাঁ এই নসিহাতগুলো আমার জন্যই, আর এই ব্যক্তি যে চলে যাচ্ছে সে আমাকে আরও কিছু আহ্বান নিয়ে আমরা কথা বলবো, কিছু উপদেশ নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা। দুই একটা কল শুনি ফয়জুর রহমান ভাই, এরপরে নাচ শোনাবেন আমাদের ইনশাআল্লাহ তালা। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ ইদ্রিস, চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার জেলা। আমরা মাদানী চ্যানেল দেখতেছি, মাদানী চ্যানেল আমার থেকে বেশ ভালো লাগে, প্রতিদিন দেখি মাদানী চ্যানেলের বয়ান শুনতেছি, সেজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি।
মাশাআল্লাহ, খুব সুন্দর লাগে আপনার কাছে, আল্লাহ তাআলা বরকত দান করুক। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ আলামিন, কুমিল্লা চকবাজার। একটা নাচ রচনা শুনতে চাই আমার প্রিয় মদিনার কিষান দিয়ে।
ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সাথে থাকতে হবে, একটু অপেক্ষা করতে হবে। পরবর্তী কল দেন।
আমার নাম ফারুক হোসেন, আমি গোলাবাগের হাট থেকে বলছিলাম।
ভোলা বলছেন নাকি অন্য কোথাও বলছেন খেয়াল নেই, আমি ভালো করে স্পষ্ট বুঝিনি। যেখান থেকে বলছেন আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিক। যেহেতু আমরা লকডাউনে আছি, ঘরে আছি, আপনি মাদানী চ্যানেল দেখছেন এবং নিজের বন্ধু বান্ধবকেও দেখার জন্য বলছেন বা আলোচনা করছেন, তাদেরকে নিয়ে অপেক্ষায় থাকেন কখন কোন অনুষ্ঠান শুরু হবে, এটা ভালো কাজ। এটাই তো এক ভালো লক্ষণ আমার আর আপনার জন্য, যে ভালো কিছুর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য অপেক্ষা করছি কখন এই কথাগুলো আবার শুনব, কখন আমাকে নেকির দাওয়াত দেওয়া হবে, আরও কিছু ভালো কথা আমি জানতে চাই, শুনতে চাই। এমন হাজারো মানুষ আজ ঘরে ঘরে অপেক্ষা করছে মাদানী চ্যানেলের জন্য, কিছু কথা শোনার জন্য, কিছু ভালো আমল শেখার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। পরবর্তী কল দেন।
আমার আসলাম, দিনাজপুর থেকে বলছিলাম। আমি একটি গজল শুনতে চাই। কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, শুনিয়ে দিলে খুব খুশি হই।
ইনশা আল্লাহ তাআলা শোনাবো, সাথেই থাকুন। ফেসবুক পেজে যারা আছেন সুপ্রিয়া জানাই, একজনে লেখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু, আর কোনো কিছু লেখেন নাই, ঠিকানা নেই, আর কোনো কথাও আপনি লেখেননি। এরপরে আরেকজন আরব শরীফ থেকে লিখেছেন, আমি আরব শরীফ থেকে দেখছি, দোয়া চাচ্ছি দেলোয়ার ভাই, মাশাল্লাহ সাথে থাকার জন্য। ফয়জুর রহমান ভাই, কালাম শুনিয়ে দিন আমাদেরকে একটা, এরপরে আবার ফিরবো আমরা আজকের বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
صلي على رسولنا صلي على محمد صلي على شفيعنا صلي على মরণের যন্ত্রণা কেমনে শুইব ইয়া রাসূলাল্লাহ, মরণের যন্ত্রণা কেমনে শুইব ইয়া রাসূলাল্লাহ, অন্ধকার কবরে কেমনে রইব ইয়া স্বদেশে যাই যদি শৈব ইয়ার
সইতে পারি না হাসরে
শুইব ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, আশরের গরম আমি কেমন শুইব
তাআলা আমাদেরকে ক্ষমা করুক। নিজে যেদিন লাশ হব তার আগেই যেন নেক হওয়ার আর কবরের কিছু তৈয়ারি যেন করতে পারি আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। মিরাজ ভাই কিছু মাদানী ফুল আর
হ্যাঁ, হযরত সাইয়্যিদুনা আবুল হাজ্জাজ সুমালি রাদিয়াল্লাহু তাআলা আনহুনি বর্ণনা করে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যখন মৃত ব্যক্তিকে কবরে শায়িত করা হয় তখন কবর তাকে সম্বোধন করে বলে, হে মানুষ, তোমার ধ্বংস হোক, তুমি কেন আমাকে ভুলে গিয়েছিলে? তুমি জানো না আমি অতি ফিতনার ঘর, অতি অন্ধকারের ঘর। অতপর এক গাইবী আওয়াজ তাকে এই বলে সম্বোধন করে, যে হে কবর, তোমার ভিতরে যে শাহিত ব্যক্তি সে যদি নিকার হয়, পরিষ্কার হয়, নেকির দাতা হয়, অর্থাৎ সৎকাজের আদেশ করে, মন্দ কাজ থেকে নিষেধ করে, তাহলে তুমি তার প্রতিদান কি দিবে? হাদিসে পাকের সারাংশ, তখন কবর বলে সে যদি সৎকাজের আদেশদাতা হয় এবং মন্দ কাজের থেকে বাদান প্রদানকারী হয়, তাহলে আমি তার জন্য মনোমুগ্ধকর বাগানে পরিণত হব এবং তার শরীর নূরের শরীর হবে এবং তার রুহ আল্লাহ তাআলার বারগাহে চলে যাবে। তো এখান থেকে একটি বিষয় জাকির ভাই, আল্লাহ পাকের দয়ায় যারা এই দাওয়াত ইসলামীর এই মুহূর্তে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং যারা এই দাওয়াত ইসলামীর সাথে সম্পর্ক রাখে রিলেটেড, তো তারা কত বড় সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ আমার এক ইসলামী ভাই কিছুক্ষণ পূর্বে কলের মাধ্যমে বললো যে ভাই, আমি মাদানী চ্যানেলের দেখার বদলতে মানুষদেরকে সৎকাজের আদেশ করা, অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানগুলা তাদেরকে আমি শেয়ার করি বন্ধু মহলে। আসলে এটাই সৎ কাজের এমন একটি কাজ যে আমরা যদি এই কাজটি করে যেতে পারি, তা আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস বলে যে আমরা কি কবর আমাদের জন্য মনোমুগ্ধকর বাগানে পরিণত হবে যদি আমরা এই কাজটা, কেননা আমাদের সাথে এই আমল ছাড়া আর কি যাবে। কেননা বর্ণিত রয়েছে, যখন মানুষকে কবরে শায়িত করা হয় তখন সর্বোত্তম আমল তার বাম রানে এসে নাড়া দেয়, তখন বলে তুমি কে? তখন বলে আমি তোমার আমল, বলে আমার সন্তান সন্ততি মাল দৌলত এগুলো কোথায়? বলতেছে এগুলো সব তোমার পিছনে, তুমি রেখে আসছো যে দুনিয়াতে এগুলো সব কিছু, একমাত্র আমি তোমার সাথেই যে তোমার সাথে কবরে আসছি। অতএব এটা এমন একটি বিষয়, ওই অন্ধকার কবরে না আপনার কোনো আত্মীয় স্বজন কাজে আসবে, না কোটি কোটি টাকার সম্পদ কাজে আসবে, আপনার দামি গাড়ি আছে তো গ্রেজি থাকবে, তা আপনার কোটি টাকা আছে তো ব্যাংকে থাকবে, ভালো পোশাক আছে তা আলমারিতে থাকবে, কিন্তু আপনি আমি এতিমের ন্যায় ওই অন্ধকার কবরে পড়ে থাকবো। এই বিষয়ে খুব সুন্দর একটি আপনার ঘটনা এক বুজুর এভাবে নকল করে, যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার আপনার যখন তার রুহ শরীর থেকে পৃথক হয়ে যায়, তো এর সাত দিন পরে আল্লাহ তাআলার বারগাহে আরজ করে ওই আত্মা, যে রুহ আল্লাহ তাআলার বারগাহে বলে হে পরওয়ারদিগার, আমাকে কিছুক্ষণ সময় দেয়া হোক, আমার যে পরিতৃপ্ত যে দেহ যেটা নিয়ে আমি দুনিয়াতে ছিলাম আমি তাকে একটু পর্যবেক্ষণ করি, একটু দেখি তাকে। যখন ওই রুহ আপনার আপনার ওই রুহের স্থান থেকে যখন আসতে আসতে দুনিয়ার তার যেখানে কবর হয়েছে যখন ওই স্থানে আসে, তখন যখন কবরের দিকে সে লক্ষ্য আপনার দৃষ্টি দেয়, তো তখন এই অবস্থায় দেখে যে তার নাক তার চোখ দিয়ে পুইজ হয়ে পানি বের হচ্ছে, তখন সে নিজেকে এইভাবে বলে আত্মা যে হে দেহ, তোমার জন্য আমি আল্লাহ তাআলা এত এত নিয়ামত তোমাকে আহার করিয়েছি, অথচ আজকে তোমার অবস্থা এমন যে তুমি গুলে যাচ্ছ। অতপর সেই রুহ উড়ে চলে যায়, আবার সাত দিন পরে আল্লাহ তাআলার বারগাহে এর অনুমতি চায়, আল্লাহ আমি আবারও আমার দেহটা কিন্তু পর্যবেক্ষণ করতে চাই, দেখতে চাই। আল্লাহ তাআলা যখন পুনরায় তাকে অনুমতি দেয়, আবার সে যখন আসে তখন দেখে তার নাকের চোখের পানি যেই পুঁচ্ছিল তেগুলো রক্ত হয়ে গেছে, তার নাক দিয়ে কান দিয়ে বের হচ্ছে, তখন পুনরায় আফসোস করে, আহ এই দেহের জন্য কত কিছু করেছে আজকে তোমার এই অবস্থা। উড়ে চলে যায় এর সাত দিন তথা একুশ দিন পরে যখন আসে, তখন দেখে তার নাক থেকে তার মুখ থেকে আপনার কি কীড়া, অর্থাৎ বিভিন্ন পোকা নাক থেকে ঢুকছে, এইভাবে তার চোখের পুতলি এগুলো সব গলে যায়, তার শরীরের যেহে যে অবকাঠামো এগুলো সব নষ্ট হয়ে যায়,
পচন শুরু হয়,
পচন শুরু হয়ে যায় ওই একুশ দিনের সময়। তখন বলে যে তুমি ওই শরীর তোমাকে আল্লাহ তাআলার বিভিন্ন নিয়ামত দ্বারা আমি তোমাকে সজ্জিত করলাম, অথচ আজকে তোমার অবস্থা এমন যে তুমি পচে যাচ্ছ, অথচ এই নেক সারা অর্থাৎ নেক আমল সারা আর আমার কাছে কিছু আসেনি, অর্থাৎ যে আমলগুলো। তো এই বিষয় থেকে যেন আমরা দেখেন শরীর নিয়ে কত মানুষের কত চিন্তা ভাবনা, দেখবেন অনেকের ফজরের নামাজের খবর নাই, নামাজ পড়ে না, সে আপনার কি আপনার ব্যায়াম করার জন্য হ্যাঁ বের হয়ে যায় ফজরের নামাজ, এরকম অনেক পরিবার দেখা হতো যে ওলামা ইকরাম বললেন নামাজের চাইতে বড় ব্যায়াম নাই, আপনি করেন না, আলহামদুলিল্লাহ ইসলাম এত সুন্দর, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনি যখন নামাজ পড়তে যাবেন সায়েন্স বলে যদি কেউ নামাজ পড়ে তার শরীরের এমন কোনো অঙ্গের হার নাই যেটা নড়াচড়া না হয়, এটার মাধ্যমে পুরো শরীরের সাথে নামাজ পড়লে পুরো শরীরের মধ্যে কি হয় আপনার, এটা ওলামা ইকরাম যে সবচেয়ে উন্নত মানের ব্যায়াম কি, নামাজ আদায় করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, এর মাধ্যমে শরীর চর্চা হয়। কিন্তু আজকে আমাদের মাঝে অনেক লোক নিজের দেহকে ঠিক রাখার জন্য, নিজের শরীরকে ঠিক রাখার জন্য আমরা কত কিছু করি, অথচ এই শরীর আমাদের কোথায় কাজে আসবে। এবং সাইয়েদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার খুব এক সুন্দর বাণী, আল্লাহ পাক যেন আমাদের দিলেই কথা বসে যায়, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনি বললেন যে আজকে ওই সুন্দর চেহারাওয়ালা ব্যক্তিরা কোথায়?
তারা
আজকে যারা একসময় বড় বড় অট্টালিকা, যারা বড় বড় বাদশা ছিল, তারা কোথায়? আজকে যারা একসময় যুদ্ধের ময়দানে, যাদের গর্জনে পুরো যুদ্ধের ময়দান গরম হয়ে যেত, তারা কোথায় আজকে? বাহাদুররা আজকে কেউ নাই, তাদেরকে সবাই কবরের অন্ধকার তাদেরকে কি করে দিয়েছে, তাদের নামকে মিশিয়ে দিয়েছে। তো আমরা জানি এই বিষয়ে স্মরণ রাখি, কারণ আমাদের শেষ ঠিকানা হলো কি?
কবর।
কবর।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজ যদি আমরা নিজের আত্মীয় স্বজনের দিকেও তাকাই, যাদের বাবা নেই, কোথায় আজ বাবা? বাবা যাওয়ার সময় তো অনেক কথা শুনিয়েছে আমাদেরকে, কিন্তু বোঝার মতো সন্তান কয়জন আর আছে? বাবা যেদিন চলে যায়, কত নসিহত জানি ইশারাতে বাবা করেছেন, বাবার যেদিন শেষ দিন ছিল জানি না বাবা কত কিছু বোঝানোর চেষ্টা করেছেন সন্তানকে, কিন্তু সেই এমন সন্তানও বা কয়জন হতে পেরেছি কি বাবার শেষ মুহূর্তের কিছু কথা যেন বুঝতে পারি, ইশারাগুলো বুঝতে পারি? না, এমনও হতে পারিনি। হয়তো বাবা অনেক কিছু বুঝিয়েছেন, যে আমি হালাল হারামের তোয়াক্কা করতাম না, তোমাদের জন্য উপার্জন করেছি, বাড়ি গাড়ি রেখে গেলাম, তোমরা এমনটা করিও না, তোমরা নিজেদের কবরের প্রতি মনোযোগ দিও, যাতে করে তোমরা কবরে কিছু নিয়ে আসতে পারো, আমার মতো হারাম উপার্জন দুনিয়ায় রেখে তোমরা কবরে এসো না। হয়তো বাবা অনেক কিছু বোঝাতে চেয়েছেন, আমার যুবক বয়সে আমি নামাজ পড়িনি, তোমরা এই ভুলটা তোমাদের দ্বারা যেন হয় না, তোমরা যেন ঠিকমতো নামাজ পড়ো। হয়তো বাবা আরও অনেক কিছু বোঝাতে চেষ্টা করেছেন আমাদেরকে তার শেষ মুহূর্তে, কিন্তু আমরা তা বুঝতেও পারিনি, সেই আহ্বানগুলো আমাদের কানে আসেইনি, আর আমরা জানিও না বাবার শেষ সময় কি কি নসিহত আমাদেরকে করেছেন। বোঝা উচিত, বাবার পরে বড় ভাই, বড় ভাইয়ের পরে আমার সিরিয়াল, কতভাবেই হয়, কত রকমেরই তো নিদর্শন পাওয়া যায়, কিন্তু কই আমাদের তো মনটা গলেনি এখনো। হ্যাঁ, কোনো ব্যক্তি, কোনো আত্মীয় স্বজন, আপন জন মারা যাওয়ার পরে মনে হয় দুই চার দিন পরেই আবার আমরা তাকেই ভুলে গেছি, তাকে তো ভুলেই গেছি, আমার নিজের কর্মকে আমি ভুলে যাই।
জাকির ভাই, এটা হয়ে গেছে একটা আমাদের সমাজের মধ্যে, দেখবেন যারা ওই ময়লার পাশে যারা থাকে তাদের নাকি কিন্তু ময়লার গ্রান আসে না,
আসে না, রাইট?
এর কারণ হলো তার অবস্থাটাই হলো এমন, আমরা যদি চাই যে ভালো হবো, আমাদের এই বিষয়গুলো আমাদের অন্তরে কম্পন সৃষ্টি করবে, আমরা এই বিষয়গুলোকে আমরা জানবো, আমরা কবরতে যাই তো কার সাথে যাই? অনেক সময় দেখবেন জাকির ভাই, আফসোসের বিষয়, অনেক সময় দেখা যায় আমরা কবরস্থানে যখন উপস্থিত হই বিভিন্ন জানাজার জন্য, মৃত ব্যক্তিকে তার অনুশোচনা এই সমস্ত বিষয়ে দেখানোর জন্য, তো অনেক সময় এমন মনে হয় যে কবরস্থানে যারা যায় তো ওই সময় কেউ হয়তো সেলফিতে ব্যস্ত, কেউ গল্প গুজবে মাজাল্লা, কেউ গিবত নিয়ে সরাসরি, তো ওইখানে গিয়ে মানুষ শিক্ষার জন্য, যেখানে কবরস্থানে গেলে পূর্বের বুজুর্গার দিন কান্না করতো, অথচ আমরা এগুলো থেকে শিক্ষা নেই না, আমরা ওইখানে গিয়েও দুনিয়ার প্রতি ব্যস্ত হয়ে যাই। আমরা যে শিখবো, শিখার যে বিষয়গুলা, আজকে আমরা চুনি আমার উঠে বসা কার সাথে, এমন তো না যে আপনার সে নিজেই অজ্ঞ, সে নিজে আমাকে কি জানাবে। আজকে আমাদের সমাজের মধ্যে যদি আমরা চাই যে এই বিষয়গুলো আমাদের কম্পন, আমাদের অন্তরের মধ্যে এই বিষয়গুলো চলে আসুক, এর জন্য আমাদেরকে ভালো সুবোধ,
ভালো একটা পরিবেশ
আমাদেরকে
দরকার। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে 29 পারায় সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, তিনি যিনি মৃত ও জীবিত সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম, এবং তিনি মহাসম্মানিত ক্ষমাশীল। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে আবার এটা জানিয়েও দিয়েছেন, এমনিতেই তোমাদেরকে সৃষ্টি করিনি, সৃষ্টি করার একটা রহস্য রয়েছে, তোমাদেরকে আমি জীবনও দিয়েছি, আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করব। এই জন্য কার আমল বেশি উত্তম? আল্লাহ তাআলা মহান এবং ক্ষমাশীল। সূরা মুলকের এই দ্বিতীয় নম্বর আয়াত দ্বারা জানি না কত মানুষের সংশোধন হয়েছে, জানি না কত গুণাগার নেককার হয়ে গিয়েছে, কত মানুষ নিজের কবরকে আলোকিত বানাতে পেরেছে সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াত দিয়ে, যখনই শুনেছে কান্না করেছে, যখনই শুনেছে নিজেকে সংশোধন করার চেষ্টা করেছে, আর এর মাধ্যমেই হেদায়েতের পথ পেয়ে গেছে, জান্নাতের পথ তিনি পেয়ে গেছে। আমরাও তো শুনি, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না, তার কারণ আমরা মহাব্বতে আর কোরআনের ভাষাটা বোঝার চেষ্টা করি না। আমরা কিছু দর্শকের কলের দিকে যাই, এরপরে কালামও শুনবো ইনশাল্লাহ তালা, আর শেষ কিছু আলোচনাও করার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা। জি, কল শুনিয়ে দিন দর্শকের।
মোহাম্মদ ইজাজুল ইসলাম, নেত্রকোনা। আপনাদের অনুষ্ঠান আমরা দেখি, খুব ভালো অনুষ্ঠান, প্রতিদিনই দেখি আপনার অনেক ভালো চ্যানেল, মাজানি চ্যানেল। আমার পরিবারের সবাই দেখে, আশেপাশে আমাদের প্রতিবেশীরাও, তাদেরকেও আমরা বলি দেখার জন্য। এই অনুষ্ঠান গুলো এখন আমরা দেখি, আমরা অনেক উমরা ঈদ থেকে বাচ্চা থাকতে চেষ্টা করতেছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় মাজানি চ্যানেল দেখতে এবং যে হেদায়ত হইতে পারি।
আল্লাহ তাআলা তৌফিক দান করুক আপনাকে আমাকে, আমরা সবাই যেন মাদানী চ্যানেল দেখে কিছু শিখতে পারি, কিছু বুঝতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ সাইন আফতারি, চিরাগন থেকে। আমি রহমতপূর্ণ প্রভাতে একটু বাথরুম মান খাবার শুনতে চাই, বাগদাদের মুসাফির, আমার শুনে দিলে খুশি হবে
ইনশাআল্লাহ তাআলা। মান খাবার শুনতে চেয়েছেন, শোনাবো, পরবর্তী কল।
আমার নাম আবুল সালাম আজাদ, নোয়াখালী সেনবাগ থানা কানকিরার থেকে। আমি মাদানী চ্যানেল দেখি সব সময়, আমার কাছে যথেষ্ট ভালো লাগে। আল্লাহ পাক আপনাদেরকে ইমানি তৌফিক দান করুন, যাতে সারা জীবন ইচ্ছা চলে। আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ 160 বছর।
আল্লাহ তাআলা সানি দান করুক। আপনি অনেক দূর থেকে নোয়াখালী থেকে আমাদেরকে কল করেছেন, অনুষ্ঠান দেখছেন, আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে, মনের আশা পূরণ করুক। জি, পরবর্তী কল।
আমার নাম শিয়ার আলী, ডিমবাবাই জেলা।
জি জি ইনশাআল্লাহ তাআলা। ফজলুর রহমান ভাইয়ের কাছে আসবো আমরা, দর্শকের কিছু অনুরোধের কালাম ছিল, এগুলো শুনিয়ে দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার ঈদ আমার আকা, তব দিদার ঈদ আমার, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। হাশরে যেন মুখে থাকে আকা, হাশরে যেন মুখে থাকে আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী। কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, তব দোহিত্রের দোহাই নবী, তব দোহিত্রের দোহাই নবী, আপন করে নাও প্রিয় নবী, আপন করে নাও প্রিয় নবী। কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 নবী 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 থাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান আল্লাহ 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 গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তাদের শোবাসে মেতে উঠিল জগত কুল গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তাদের শোবাসে মেতে উঠিল জগত কুল সেই বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান আল্লাহ 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 বাগদাদের মুসাফির আমার সালাম বলিও বাগদাদের মুসাফির আমার সালাম বলিও কেদে কেদে মুর্শিদিকে আমার সালাম বলিও কেদে কেদে মুর্শিদিকে আমার সালাম বলিও ইয়া পীর গোস আজম ভাগ্য মোর খুলবে কখন ইয়া পীর গোস আজম ভাগ্য মোর খুলবে কখন ভাগ্য মোর খুলবে কখন আসবে দরবারে কখন তোমার গোলাম বলিও আসবে দরবারে কখন তোমার গোলাম বলিও বাগদাদের মুসাফির আমার সালাম বলিও কেদে কেদে মুর্শিদিকে আমার সালাম বলিও
মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক শ্রোতা কালামও শুনছিলাম আপনাদের কলগুলোও শুনছিলাম কিছু এস এম এস আছে দু একটা এস এম এস পড়ি এরপরে শেষ কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা শুনবো আপনাদের সাথে করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একজন এস এম এস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গোলাম মহিউদ্দিন সাইম নরসিংদী থেকে তিনি এস এম এস করেছেন। আরেকজন আছেন হবিগঞ্জ থেকে, বেলাল রেজা আত্তারি ভাই, তিনিও অনুষ্ঠান দেখছেন। আর দাওয়াত ইসলামীর যে একটি সফটওয়্যার রয়েছে নামাজের সময়সূচি নিয়ে, তিনি লেখলেন, আমাদের অনেক উপকার দিয়েছে এই সফটওয়্যারটা। এখন আমি প্রতিদিন 1000 বার দুরুদ শরীফ পাঠ করি সফটওয়্যারের কারণে। আসলে যদি আপনি অজাইফ পাঠ করতে চান বা অজিফা পাঠ করতে চান, তাও সফটওয়্যারের মধ্যে দেওয়া আছে। কোন অজিফা, কোন নামাজের পরে কোন অজিফা, এগুলো দেওয়া আছে, দুরুদ শরীফ দেওয়া আছে। আপনি চাইলেই এই সফটওয়্যার থেকে অজিফাগুলো আদায় করতে পারবেন। আর যেটা বিলাল রেজা ভাই নিজের অভিমত আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এরপরে আরেকজন দিনাজপুর থেকে আমাদেরকে এস এম এস করেছেন, আমি আজকে রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানটি দেখছি মাশাআল্লাহ। শুধু আজকেই নয়, সবসময় দেখার চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয়ে আমরা রেখেছি মিরাজ ভাই, আরও কিছু আলোচনা সময় প্রায় শেষের দিকে, ফারুক আজম রদিয়াল্লাহ তাআলা আনহু এবং সাহাবা একরাম, যারাই সাহাবা একরাম ছিলেন, তাদের সবারই অন্তরে এ বিষয়টা একদম কায়েম করে তারা নিয়েছিল কি কবর হাসর, এটা ছাড়া এই আমাদের ঘাঁটি, এগুলোই আমাদের সামনের পরীক্ষা, এগুলো থেকে আমাদেরকে পাশ করতে হবে। আর যদি এতে পাশ করতে না পারি তবে আমাদের অবস্থা ভালো হবে না। তারা জান্নাতি সাহাবি হওয়ার পরেও, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবরকে কতটা ভয় পেত, হ্যাঁ, পুলসিরাতকে কতটা ভয় পেত, মিজানকে কতটা ভয় পেত। আজ আমরা এত কিছু পাওয়ার পরেও, দেখার পরেও, জানার পরেও এতটুকু ভয় আমাদের মধ্যে নেই। একজন ব্যক্তি যখন সে মারা যায়, আজকালকের যেই ঘটনাগুলো ঘটছে বা আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে, বাবা মারা যায় সন্তান কাছেও আসে না, ভিডিও কলের মাধ্যমে বাবার লাশ দেখে। আপনি না হয়তো ভিডিও কলের মাধ্যমে দেখে নিজের মনকে সান্ত্বনা দিলেন, আপনি যখন মারা যাবেন তখন এতটুকু যদি না পান আপনি, আজ বাবা মারা গেছে, আপনি কাছে যাচ্ছেন না, দেখছেন না, ভয় লাগছে আপনার, যে কোনো কারণবশত আপনি যাননি কাছে, ভিডিও কলের মাধ্যমে নিজের বাবার লাশটা দেখছেন, এতটুকু দেখার কি দরকার ছিল আপনার, কি দরকার ছিল আপনার? কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার আমার জন্য অনেক অনেক শিক্ষা রয়েছে এখানে। হয়তো বা আমিও একদিন এমন অবস্থাতে আসব, আমার কাছে কেউ আসবে না, কেউ দেখবে না আমাকে, অপরিচিত লোক কেউ এসে আমাকে গোসল করাবে, হ্যাঁ, অপরিচিত লোক কেউ এসে আমাকে দাফন করে দিবে। অনেক কিছু শিখার আছে। 2020 সালের মার্চ মাস থেকে এখন পর্যন্ত কত যে আমাদেরকে নিদর্শন দিয়ে গিয়েছেন, কত যে শিখার একটা একটা পথ বের করে দিয়ে গিয়েছেন, তারপরেও যদি না বুঝি আর কতদিন ঘুমের মধ্যে থাকবো বলে। শেষ কিছু কথা মিরাজ ভাই থেকে আমরা শুনি, এরপরে অনুষ্ঠান শেষ করবো জি।
হ্যাঁ, সেই সময় তো এই পয়গামগুলি আসলে আমাদের সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান যারা নেকি করে আল্লাহ তাআলার বারগাহে কান্না করতো, অথচ আজকে আমরা গুনাহ করার পরও আমাদের মুখে হাসি চলে আসে, এর আসলে জাকির ভাই একটি কারণ আল্লাহ রসুলের মুবারক হাদিসে পাক থেকে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের খোলাসা হলো যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, হে সাহাবা ইকরাম, তোমরা কি জানো জ্ঞানীকে? তো উপস্থিত সাহাবা ইকরাম আলিহিম রিদওয়ান তারা নিজেদের ভাবে যখন উপস্থাপনা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরশাদ করলো প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে থাকতে কবরের জন্য তৈয়ারি করে, অর্থাৎ কবরের ফিকির করে।
রাইট,
আমরা হাকিকতে জ্ঞানী দেখেন জাকির ভাই, একটা বিষয় যদি আমরা একটু ভাবি, আমাদের যে দুনিয়া টেম্পোরারি একটা জায়গা, আমরা এখানে কতক্ষণ সময় আমরা এখানে অবস্থান করবো, অস্থায়ী
মুসাফির কানা বলা হয়, মুসাফির।
আপনার ওলামা একরাম এই স্থানটাকে এনারা এইভাবে, এটার তুলনা এইভাবে, তো এর পূর্ব কয়েকদিন আগে আমরা বলছিলাম অস্থায়ী একটা জায়গা, যেখানে আমরা দেখবেন একটা ঘর করতে গেলে, সাধারণ একটা ঘর করতে গেলে আমরা অনেক কিছু নিয়ে আমরা চিন্তা ফিকির করি যে ঘর কেমন হওয়া দরকার, আপনার আপনার কল কেমন হবে, এটার টাইসটা কেমন হওয়া দরকার, কতদিন লাস্টিং করবে, একটা লাইট, সামান্য কেউ যদি একটা লাইট কিনতে যায় এটার গ্যারান্টি খুঁজে, এটা কতদিন, এটা লাস্টিং গ্যারান্টি কি। তো ভাই আপনি যে লাইট খুঁজতেছেন এটার গ্যারান্টি খুঁজেন, অথচ আপনার আমার কোনো গ্যারান্টি নেই, হয়তো আসে সকালবেলা আপনি সুন্দরভাবে কাজে বের হয়েছেন, আবার সঠিকভাবে ঘরে ফিরতে পারবেন এমন কোনো গ্যারান্টি, কেননা আপনার আমার মতো অনেক নৌজওয়ান সকালবেলা বের হয়েছে অনেক স্বপ্ন নিয়ে, আবার ঠিকভাবে সন্ধ্যার সময় তার দাফন হয়ে গেছে। আমরা এরকম অনেক ঘটনা, এই কোভিড আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিছে, যদি আমরা আমাদের সময়ের দিকে যদি আমরা একটু তাকাই, তো এই থেকে আমরা শিক্ষা নিই। কেননা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একটি জানাজায় উপস্থিত ছিলাম, যখন জানাজা শেষ হলো, যখন কবরস্থানের কাজ শেষ হলো, সকল কিছু সমাপ্ত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করলেন যে এই কবরের জন্য তৈয়ারি করো এই কবর। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কান্না করলেন যার কারণে আল্লাহ রাসূলের মুবারক দাড়ি ভিজে গেল। তো দেখেন এইখান থেকে কয়েকটা বিষয়, সাহাবায়ে কেরাম আলাইহি মুরিদওয়ান তো তাদের মধ্যে যে খাউফে খোদা, কবরের ভয়ের যে একটি বিষয়, কেননা বর্ণিত এও রয়েছে এক সাহাবী রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সবচেয়ে খোদা বীরু কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ওই ব্যক্তি যে কবরের আজাব এই কথাকে বেশি পরিমাণে তার অর্থাৎ দিনে অধিক পরিমাণে স্মরণ করে এবং সে কবরের আজাবের কথাকে ভুলে না এবং দুনিয়ার সাজসজ্জাকে কি করে, হাদিসে পাকের খোলাসা। তো এই যে এই বিষয়গুলা, যার মধ্যে কবরের ভয় থাকবে সে চাইলে দুনিয়াতে যেমন খুশি তেমন চলতে পারে না, কেননা মুসলমানদের জন্য একটা বাউন্ডারি আছে। আর ইসলাম মানেই তো এই কথা বলে যে আত্মসমর্থনকারী, আমরা যখন কেউ ইসলামের মধ্যে দাখিল হয়ে যায় তখন সে চাইলেই ডানে বামে চলতে পারে না,
চলতে পারে না, চাইলেই তার ইচ্ছা মতো চলতে পারে না, সীমাবদ্ধতা রয়েছে,
একটা গুণটি তার জন্য ইসলাম এতটুকুর মধ্যে, যদি এর বাইরে কেউ চলে যায় তাহলে সে কি
ক্ষতির মধ্যে পড়ে যাবে। রাইট রাইট রাইট। তো ইসলাম আমাদেরকে যা শিক্ষা দেয় আর যা দিক নির্দেশনা দেয় সেটা আমাদের দুনিয়াতেও মঙ্গল, এটা যেন আমরা না ভাবি কি আমি সীমাবদ্ধতার মধ্যে কেন থাকবো। হ্যাঁ, যদি আপনি আপনার মঙ্গল চান, ভালো চান দুনিয়া এবং আখেরাতে, তবে ইসলামের যে বিধিবিধান রয়েছে, ইসলামের যে হুকুম আহকাম রয়েছে, ইসলাম যতটুকু বলেছে, যতটুকু সীমাবদ্ধতা দিয়েছে, তার মধ্যেই আপনাকে আমাকে থাকতে হবে, এর বাহিরে আমাকে যাওয়া যাবে না, নিজের ইচ্ছায় কিছু হবে না, এখানে ইসলাম যা বলে তাই আমাকে মেনে নিতে হবে।
কেননা অনেক সময় দেখবেন আজকে আমাদের দুনিয়াবি যে রুলস, আমরা যাদেরকে আইডল মনে করি, যাদেরকে জ্ঞানী মনে করি, বিভিন্ন আপনার সায়েন্স বিষয়ে বিজ্ঞানী যারা আছে, আমরা তাদের যদি কোনো একটা কথা বা এই সমস্ত বিষয় যদি আমরা জানতে পারি, আমাদের কিন্তু ওইটার ভিতরে একটা আগ্রহ হয় যে এত বড় একজন জ্ঞানী, অথচ আল্লাহ আল্লাহ রসুল অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের দিক নির্দেশনা যেই দিয়েছে এটার উপরে আর কোনো কি নাই। যদি আমরা এই পথটাকে যদি অনুসরণ করি তো আমরা দুনিয়াতে তো এক তো জাকির ভাই আমরা উভয় জাহানে কল্যাণ তো পাবো, এর পাশাপাশি দুনিয়াতে অনেক উপকার আল্লাহ তাআলার দয়ে কি সাধন করতে পারবো দুনিয়াতে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের আলোচনা থেকে আমাদেরকে কিছু শেখার, অর্জন করার, বোঝার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যখনই আমাদের সামনে কোনো লাশ চলে আসবে আমরা তার থেকে যেন শত উপদেশ খোঁজার চেষ্টা করি, শত উপদেশ। যদি দেখেন আপনি কোনো লাশকে রাখা হয়েছে, শোয়ানো আছে, যদি দেখেন তার হাতটা এভাবে আছে, মুষ্টিবাঁধা আছে, এখান থেকে উপদেশ গ্রহণ করেন কি, কেন হাতটা তো খালি, মুষ্টি কেন বাঁধা আছে, নিজে ইচ্ছা করলেও হাতটা খুলতে পারতেছেন, এখন এটা খুলতে হলে অপর ব্যক্তির সহযোগিতা তার দরকার, এখান থেকে উপদেশ গ্রহণ করেন। যদি দেখেন কোনো লাশকে রাখা আছে, নিজের ইচ্ছা গোসল করতে পারছে না, দুই তিনজনে এসে গোসল করাচ্ছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা উপদেশ গ্রহণ করি, আহ একদিন তো আমাকেও এভাবে রাখা হবে আর গোসল দিতে কেউ আসবে। শিক্ষা, অনেক উপদেশ আমাদের জন্য, অনেক আহ্বান আমাদের জন্য এখানে রয়েছে, প্রতিটা কদমে কদমে আমরা উপদেশ গ্রহণ করতে পারি। চাইলে
শেষ একটি বিষয় আসলে যেটা আরজ করার, যে বাদশাহ হারুনুর রশিদ, এই ব্যাপারে আসলে দুনিয়াবাসী সবাই জানি, যখন তিনি রহমতুল্লাহি তাআলাই দুনিয়া থেকে পর্দা করলেন তখন ইনার একটি আপনার ওসিয়ত ছিল যে আমি মারা যাওয়ার পরে যিনি খাট থেকে আমার দুইটা হাতকে বের করে দেওয়া হয়। তো উপস্থিত লোকেরা সবাই অবাক হইল, এই কথা কেন? তো ইনি এটাই বুঝাইল যে ইনার মতো একজন এত বড় বাদশা, বাদশা হারুনুর রশিদ যখন দুনিয়া থেকে চলে যায় তখন খালি হাতে,
খালি হাতে যায়,
আসলে কে কি নিয়ে যাবে? তো দুনিয়াতে আমরা দেখছি বড় বড় গায়ক নায়ক অনেক বড় বড় সম্পদশালী, আজকে তারা কোথায়? ওই তিন টুকরো কাপড় নিয়ে তারা কি কবরে শুয়ে গেছে?
ওই একই ঠিকানা সবার জন্য, সবার জন্য একই ঠিকানা, বিত্তবান হন আর গরিব হন, হ্যাঁ
ধনী হন না আপনাকে টাইস করা কবরে শোয়ানো হবে এমন তো কোনো বিধান নাই, আপনাকে ওইখানেই যেতে হবে। তো আমরা এই বিষয়গুলো কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জাহিরি হায়াতের শেষ দিকে যদি আমরা একটু দেখি, যখন আল্লাহ রসুল পর্দা করে দুনিয়া থেকে, তো আল্লাহ রসুলের জবান মুবারকে যে বিষয়টা আমরা যে শুনলাম যে যখন বাবা একজন সন্তানকে সে সময় কি বলতে চায় আর আমাদের রুহানি পিতা আমাদের জন্য কি রেখে গেছে, যে একটা বিষয় যে সলাত, যে এই বিষয়টা এমন একটি বিষয় যেটা আপনারা আমার সাথে কবরে যাবে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বিদায়ের সময়ও নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন, দিতে বলেছেন উম্মতকে, জামাতের সাথে নামাজ আদায় করতে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক বানিয়ে দিক। আগামী পর্বে আবার উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আসুন আমরা যে যেখানে আছে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
তোমায় লাখ সালাম আকা, তোমায় লাখ সালাম, তোমায় লাখ সালাম আকা, তোমায় লাখ সালাম, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম, জ্ঞানের আলোয় আলোকিত, কিরণ তোমার বিচ্ছুরিত, জ্ঞানের আলোয় আলোকিত, কিরণ তোমার বিচ্ছুরিত, হয়নি কেহ তোমার মতো, লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম, খোদা চাই যে তোমায় কত, তুলনা নেই তোমার মত, খোদা চাই যে তোমায় কত, তুলনা নেই তোমার মত, দেখতে লোকে ব্যাকুল কত, দেখতে লোকে ব্যাকুল কত, তোমায় লাখো সালাম আকা, 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 তোমায় লাখো সালাম।
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।